বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 204 থেকে 206 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাস মান يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه ويشهد الله على
বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্যে জাহান্নামে যথেষ্ট, এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বুধবার 11 নভেম্বর, 26 কার্তিক এবং ফার্সি 21 অবন। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাসির মাহমুদ। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে 6150 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার জন্য এবং আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য লগ ইন করুন এই ঠিকানায় firsttoday.com/bn। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com। বাংলাদেশ সময়ে রাত 8:30 আমাদের সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন তেহরান স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হয়। এছাড়াও আমাদের আর্কাইভে 1 মাসের সান্ধ্য ও নৈশ অধিবেশনের অনুষ্ঠান আপলোড করা থাকে, ফলে যে কোনো সময় বিশ্বের যে কোনো স্থান থেকে আমাদের আর্কাইভে ঢুকে তা শুনতে পারেন। আমাদের এই অনুষ্ঠান ইরান স্যাট বা বাদর 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ, এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক প্রাত্যহিক আয়োজন দৃষ্টিপাত। আজকের দৃষ্টিপাতে থাকছে যথারীতি দুটি প্রতিবেদন, ইরানের বিরুদ্ধে আমেরিকার নয়া নিষেধাজ্ঞা, সর্বোচ্চ চাপ অব্যাহত রাখার ব্যর্থ চেষ্টা সম্পর্কে একটি বিশ্লেষণ শুনবেন দৃষ্টিপাতের শুরুতেই। এদিকে বাংলাদেশে করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারের চাতুরীপূর্ণ সাফল্যের সমালোচনা করেছে টিআইবি, এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন করেছেন আমাদের ঢাকার প্রতিনিধি, থাকবে দৃষ্টিপাতের দ্বিতীয় পর্যায়ে। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম, আমেরিকার প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনার চেষ্টা চালাতে নবনির্বাচিত প্রেসিডেন্ট বাইডেনের প্রতি ইরানের আহ্বান। ইউরোপের দেশগুলোতে বাক স্বাধীনতার নামে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অবমাননা সহ্য করা হবে না জানিয়েছে ইরান ও পাকিস্তান। আজারবাইজানের সঙ্গে যুদ্ধ বন্ধের চুক্তি করে বেকায়দায় আর্মেনিয়ার সরকার, দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ চলছে। এবং পশ্চিমবঙ্গের আসন্ন নির্বাচনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন বা মিম, চলছে নানা হিসাব নিকাশ। আসসালামু আলাইকুম। শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি নাসির মাহমুদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি বলেছেন, আমেরিকায় সম্প্রতি যে নির্বাচন হয়েছে তার ফলাফল থেকে একথাই প্রমাণ হচ্ছে যে শুধু বিশ্বের বিভিন্ন দেশের জনগণ নয়, বরং খোদ আমেরিকার জনগণ দেশটির অনুসৃত নীতির প্রতি ভীষণভাবে ক্ষুব্ধ। প্রেসিডেন্ট রুহানি বলেন, আমেরিকা কথায় কথায় বিশ্বের বিভিন্ন দেশের উপর যে নিষেধাজ্ঞা আরোপ করে, যুদ্ধের হুমকি দেয় এবং বলদর্পী নীতি অনুসরণ করে, দেশটির জনগণ তা পছন্দ করে না, ফলে আমেরিকার পররাষ্ট্রনীতিতে ব্যাপক পরিবর্তন আনতে হবে। সাংহাই সহযোগিতা পরিষদের রাষ্ট্রপ্রধানদের এক বৈঠকে প্রেসিডেন্ট রুহানি এসব কথা বলেন। তিনি ভিডিও লিঙ্কের মাধ্যমে এই বৈঠকে যোগ দেন। প্রেসিডেন্ট রুহানি আরও বলেন, নতুন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর জো বাইডেনকে আমেরিকার প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনার জন্য মনোযোগ দিতে হবে। ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে জো বাইডেনের বিজয়ে তেহরান খুবই উদ্দীপ্ত এমন কিছু নয়। একইভাবে ডোনাল্ড ট্রাম্প আবার ক্ষমতায় এলে তেহরান ভীত সন্ত্রস্ত হতো এমন ধারণাও সঠিক নয়। তিনি আজ মার্কিন নির্বাচন সম্পর্কে মন্তব্য করতে গিয়ে একথা বলেন। আরাকচি আরও বলেন, আমেরিকায় কে প্রেসিডেন্ট হলেন ইরানের কাছে তা গুরুত্বপূর্ণ নয়, ইরানের নীতিতে এর কোনো প্রভাব নেই। আরাকচি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থীরা পরস্পরকে ভোট চুরির অভিযোগে অভিযুক্ত করছেন, তারাই নির্বাচন পদ্ধতি দুর্নীতিগ্রস্ত বলে ঘোষণা দিচ্ছেন, কিন্তু এই আমেরিকাই নিজেদেরকে সবচেয়ে বড় গণতন্ত্র বলে দাবি করছে। ইরানের
উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেন, মার্কিন নির্বাচন ঘিরে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা থেকে তাদের গণতন্ত্রের অসারতা ও গণতান্ত্রিক কাঠামোর দুর্বলতা স্পষ্ট হয়েছে। মার্কিন সমাজ এখন দ্বিধা বিভক্ত। ইউরোপের দেশগুলোতে বাক স্বাধীনতার নামে ইসলাম ধর্ম ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা কোনোভাবেই সহ্য করা হবে না জানিয়েছে ইরান ও পাকিস্তান। ইসলামাবাদে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরাইশি ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ একথা বলেন। একই সঙ্গে তারা ইউরোপ ও আমেরিকায় ইসলাম আতঙ্ক বৃদ্ধির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। এছাড়া তাদের মধ্যে আফগানিস্তান সহ আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। আফগানিস্তানের টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার বিষয়েও কথা বলেন তারা। দুদেশের পররাষ্ট্রমন্ত্রী যৌথ সীমান্ত ব্যবস্থাপনা সহ দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে কথা বলেছেন। নিরাপত্তা বিষয়ক সহযোগিতা জোরদারে আগ্রহ দেখিয়েছে দুই দেশ। আজই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে তার বৈঠক হবার কথা রয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী গতকাল পাকিস্তান সফরে গেছেন। গত আড়াই বছরে এ নিয়ে চারবার পাকিস্তান সফরে গেলেন জারিফ। যুদ্ধবন্ধের চুক্তি করে বেকায়দায় পড়েছে আর্মেনিয়ার সরকার। প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের পদত্যাগের দাবিতে আজও সেদেশের রাজধানী ইয়েরেভানে বিক্ষোভ হয়েছে। তারা রাশিয়ার মধ্যস্থতা আজারবাইজানের সঙ্গে শান্তি চুক্তিকে আত্মসমর্পণ হিসেবে মনে করছে। গতকাল শান্তি চুক্তির শর্তগুলো শোনার পরপরই ক্ষোভে রাস্তায় নামে আর্মেনীয়রা। রাজধানী ইয়েরেভানের রাস্তায় হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নেয়। সরকারি দপ্তরে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। আর্মেনিয়ার সংসদ ভবনে ঢুকেও বিক্ষোভ প্রদর্শন করে তারা। গতকাল শান্তি চুক্তি সইয়ের পর পাশিনিয়ান বলেছেন, শান্তি চুক্তিতে সই না করলে পরিস্থিতি আরও খারাপ হতো। এই চুক্তি আর্মেনিয়ার উন্নয়নে ভূমিকা রাখবে বলে তিনি মন্তব্য করেন। আজারবাইজানের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে শান্তি চুক্তিতে সই করে আর্মেনিয়া। আজারবাইজানের কাছ থেকে এর আগে দখলে নেওয়া ভূখণ্ড থেকে সেনা প্রত্যাহার করতে রাজি হয়েছে দেশটি। নাগর্নো কারাবাক অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে 27 সেপ্টেম্বর দুদেশের মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়। নাগর্নো কারাবাক অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের ভূখণ্ড হিসেবে স্বীকৃত। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সব বিষয়ে সরকারের বিরোধিতা করাই বিএনপির একমাত্র রাজনৈতিক কৌশল। আজ সকালে তার সরকারি বাসভবনের সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। গণতন্ত্রকে এগিয়ে নেওয়ার পথে বিরোধী দল হিসেবে বিএনপি এ পর্যন্ত কি ভূমিকা রেখেছে, বিএনপি নেতাদের প্রতি এমন প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, সবকিছুতেই সরকারের বিরুদ্ধে বিষোদ্গার আর সমালোচনা করা ছাড়া বিএনপির আর কিছু নেই। সরকারের কোনো একটা ভালো কাজের প্রশংসা তাদের মুখ দিয়ে বের হয় না। তারা সাদাকে সাদা আর সত্যকে সত্য বলতে পারে না। এদিকে বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘণ্টায় আরও 19 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত 6,127 জনের মৃত্যু হল। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খান।
বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘণ্টায় আরও 19 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এযাবৎ মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 6,127। এছাড়া নতুন করে 1,333 জনের শরীরে কোভিড-19 ভাইরাস শনাক্ত হয়েছে। ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে 4,25,353। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী দেশের সরকারি ও বেসরকারি 115টি ল্যাবে গত 24 ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে 14,687টি আর আগের নমুনা সহ পরীক্ষা করা হয়েছে 14,524টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা হল 24,84,688টি। গত 24 ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার 11.93%। নতুন যে 19 জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ 16 জন এবং নারী 3 জন। এখন পর্যন্ত মোট মৃতদের মধ্যে পুরুষ 4,719 জন এবং নারী 1,408 জন। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার 1.44%। এদিকে করোনা থেকে সুস্থ হয়েছেন আরও 1,715 জন। এ নিয়ে দেশে এযাবৎ মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে 3,43,131। আর শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 80.67%।
রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসছি আবারও বিশ্ব সংবাদে। ভারতের বিহার রাজ্যে বিধানসভা নির্বাচনে মজলিশি ইত্তেহাদুল মুসলিমিন বা মিম পার্টি 5 আসনে জয়ী হওয়ার পর দলটি এবার পশ্চিমবঙ্গ ও উত্তরপ্রদেশে লড়ার ঘোষণা করেছে। বিশেষ করে পশ্চিমবঙ্গে মিমের নির্বাচনে লড়াকে কেন্দ্র করে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বিহারে বিজেপি জেডিইউ নেতৃত্বাধীন এনডিএ জোট জয়ী হয়েছে। অন্যদিকে প্রধান প্রতিপক্ষ কংগ্রেস আরজেডি নেতৃত্বাধীন মহাজোট পরাজিত হয়েছে। মোট 243 আসনের মধ্যে এনডিএ পেয়েছে 125 আসন, মহাজোট পেয়েছে 110 আসন। সরকার গড়তে প্রয়োজনীয় 122 বিধায়কের ম্যাজিক ফিগার অতিক্রম করেছে এনডিএ। বিহারে 20টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে 5টি আসন দখল করেছে মিম। রাজ্যটিতে আরজেডি ও কংগ্রেসের মুসলিম ভোট ব্যাংক ওয়াইসির মিম দল ভাগ বসানোয় ভোট বিভাজনের ফলে রাজ্যের মুসলিম অধ্যুষিত সীমাঞ্চলে বিজেপি ও এনডিএ জোট ভালো ফল করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে ভারতে প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণের সংখ্যা বেড়ে 86,36,011 জনে পৌঁছেছে। এ পর্যন্ত 1,27,571 জন করোনা রোগী প্রাণ হারিয়েছেন। আজ সকাল 8টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় ওই তথ্য জানিয়েছে। আরও জানাচ্ছেন কলকাতা থেকে আব্দুল হাকিম।
ভারতে প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণের সংখ্যা বেড়ে 86,36,011 জনে পৌঁছেছে। এ পর্যন্ত 1,27,571 জন করোনা রোগী প্রাণ হারিয়েছেন। আজ বুধবার সকাল 8টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় ওই তথ্য জানিয়েছে। সরকারি সূত্রে প্রকাশ, গতকাল মঙ্গলবার সকাল 8টা থেকে আজ বুধবার সকাল 8টা পর্যন্ত 44,281টি নয়া সংক্রমণ এবং একই সময়ে 512 জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট 80,13,783 জন সংক্রমণ মুক্ত বা সুস্থ হয়েছেন। বর্তমানে 4,94,657 জন সক্রিয় করোনা রোগী হাসপাতাল অথবা হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছেন। ভারতের বিভিন্ন রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি করোনা রোগীর মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে। এখানে এ পর্যন্ত 45,435 জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। গত 24 ঘন্টায় রাজ্যটিতে করোনায় 110 জন প্রাণ হারিয়েছেন। দ্বিতীয় স্থানে থাকা কর্ণাটকে এ পর্যন্ত 11,430 জনের মৃত্যু হয়েছে। তৃতীয় স্থানে থাকা তামিলনাড়ুতে মারা গেছেন 11,387 জন। এরপরে রয়েছে পশ্চিমবঙ্গের স্থান। রাজ্যটিতে 24 ঘন্টায় 53 জনের মৃত্যুর মধ্য দিয়ে এ পর্যন্ত এখানে 7,403 জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় আরও একটি সামরিক ঘাঁটি থেকে সেনা প্রত্যাহার করেছে তুরস্ক। এতদিন তুরস্ক যে সমস্ত উগ্রপন্থী সন্ত্রাসীদেরকে সিরিয়ায় সমর্থন দিয়ে আসছিল তাদের জন্য এটি নতুন বিপর্যয়ের কারণ হবে। গতকাল বার্তা সংস্থা এপি জানিয়েছে, উত্তরাঞ্চলীয় হামা প্রদেশের শেরমুগের এলাকায় একটি পর্যবেক্ষণ পোস্ট থেকে তুর্কি সেনাদের প্রত্যাহার সম্পন্ন হয়েছে। তুর্কি সেনা প্রত্যাহারের আগেই সিরিয়ার সেনারা ওই এলাকায় ঘেরাও করে ফেলে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন সরকারি কর্মকর্তা দাবি করেছেন যে এটি প্রত্যাহার নয়, বরং প্রয়োজন অনুসারে সেনাদেরকে অন্য কোথাও মোতায়েন করা হচ্ছে। এর এক মাস আগে ওই এলাকার সবচেয়ে বড় সামরিক ঘাঁটি থেকে তুরস্ক তার সেনা প্রত্যাহার করে নিয়েছে। এলাকাটি আগে তুর্কি সমর্থিত এবং সিরিয়ার সরকার বিরোধী গেরিলাদের নিয়ন্ত্রণে ছিল, তবে ধীরে ধীরে সিরিয়ার সেনারা ওই এলাকার নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। বাহরাইনে প্রধানমন্ত্রী শেখ খলিফা বিন সালমান আলে খলিফা আজ মারা গেছেন। অর্ধ শতাব্দী ধরে প্রধানমন্ত্রীর পদ আঁকড়ে ছিলেন বর্তমান রাজার চাচা শেখ খলিফা। দেশটির রাজপ্রাসাদ তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 84 বছর। শেখ খলিফার মৃত্যুতে এক সপ্তাহের শোক ঘোষণা করেছেন রাজা শেখ হামাদ বিন ইসা আলে খলিফা। 2011 সালে গণ আন্দোলনের সময় দুর্নীতির অভিযোগে তার পদত্যাগের দাবি উঠলেও তিনি ক্ষমতা ধরে রাখেন। তিনি বিশ্বের সবচেয়ে ঘৃণিত প্রধানমন্ত্রীদের অন্যতম। তার বিরুদ্ধে দুর্নীতির পাশাপাশি হত্যা নির্যাতনের নানা অভিযোগ রয়েছে। আজ সকালে যুক্তরাষ্ট্রের মায়ো ক্লিনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শেখ খলিফা। বাহরাইনের বর্তমান রাজতান্ত্রিক সরকারের বিরুদ্ধে গত কয়েক দশক ধরে গণ আন্দোলন চলছে। সম্প্রতি দখলদার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করায় দেশটির জনগণ আরও বেশি ক্ষুব্ধ হয়েছে। মার্কিন যুদ্ধবাজ সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেছেন, যদি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সদ্য সমাপ্ত নির্বাচন মেনে নেন, তাহলে রিপাবলিকান দল আর কখনো কোনো প্রেসিডেন্ট নির্বাচিত করতে পারবে না, ফলে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের কাছে ডোনাল্ড ট্রাম্পের পরাজয় মেনে নেওয়া উচিত হবে না। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতাবন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক নির্বাচনে পরাজিত হলেও তিনি ইরানের বেশ কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তির উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন। ট্রাম্পের ক্ষমতা ছাড়ার আগ মুহূর্তে এসব নিষেধাজ্ঞার উদ্দেশ্য সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
ট্রাম্প প্রশাসন 2018 সালের 8 মে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ সৃষ্টির নীতি গ্রহণ করে। এখনও তারা কিছুদিন পরপরই ইরানের বিরুদ্ধে নতুন নতুন নিষেধাজ্ঞা দিয়েই চলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক নির্বাচনে পরাজিত হলেও তিনি ইরানের বেশ কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তির উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন। মার্কিন অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের সামরিক বিষয়ক একটি কোম্পানির সঙ্গে যুক্ত একটি ক্রয় প্রতিষ্ঠানকে মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে আরও বলা হয়েছে, ইরানের সামরিক ক্ষেত্রে স্পর্শকাতর পণ্য কেনার সঙ্গে যুক্ত মোট 6টি কোম্পানি ও 4 ব্যক্তির উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বাস্তবতা হচ্ছে, মার্কিন সরকার অনেক আগেই ইরানের প্রতিরক্ষা শিল্প এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় ও এর সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন কোম্পানি ও ব্যক্তিকে টার্গেট করেছে এবং তাদের বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা দিয়েছে। মার্কিন সরকার নতুন করে ইরানের যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে, তাদের বিরুদ্ধে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ এনেছে। ওয়াশিংটন বলেছে, ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত থাকার কারণে দেশটির টেলিকমিউনিকেশন কোম্পানির উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ট্রাম্প প্রশাসন নতুন করে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে তেহরানের ব্যাপারে ওয়াশিংটনের নীতি অব্যাহত রাখার গুরুত্বের বিষয়টি তুলে ধরার পাশাপাশি এটাকে নিজের পক্ষে প্রচারণার কাজে ব্যবহারের চেষ্টা করছেন। প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয় নিশ্চিত হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প আর মাত্র 2 মাস যুক্তরাষ্ট্রের ক্ষমতায় থাকতে পারবেন, কিন্তু মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প যে কয়েকদিন ক্ষমতায় থাকবেন সেটাকে ইরানের উপর সর্বোচ্চ চাপ সৃষ্টির কাজে ব্যবহার করবেন। এমনকি প্রতি সপ্তাহে ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি চিন্তাভাবনায় রয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বিরুদ্ধে জাতিসংঘের আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞা নবায়ন এবং দেশটির বিরুদ্ধে আন্তর্জাতিক অন্যান্য সমস্ত নিষেধাজ্ঞা বলবৎ করার জন্য ব্যাপক চেষ্টা চালিয়েছিলেন, কিন্তু এ দুটি ক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্প লজ্জাজনকভাবে ব্যর্থ হয়েছেন। এত ব্যর্থতার বোঝা কাঁধে নিয়েও প্রেসিডেন্ট ট্রাম্প এখনও একের পর এক নিষেধাজ্ঞা দেওয়ার মাধ্যমে ইরানের বিরুদ্ধে বিদ্বেষ চরিতার্থ করার চেষ্টা করছেন।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবারে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারের চাতুরীপূর্ণ সাফল্যের সমালোচনা করেছে দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি। সংস্থাটি বলেছে, তথ্য প্রকাশে বিধিনিষেধ আরোপের মাধ্যমেও অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনাকে আড়াল করার প্রবণতা সরকারের মাঝে লক্ষ্য করা গেছে। এ সম্পর্কে সংশ্লিষ্ট মহলের প্রতিক্রিয়া সহ প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খান।
বাংলাদেশে করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারের চাতুরীপূর্ণ সাফল্যকে সমালোচনা করেছে দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি। তথ্য প্রকাশে বিধিনিষেধ আরোপের মাধ্যমেও অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনাকে আড়াল করার প্রবণতা দেখতে পেয়েছে টিআইবি। করোনা সংকট মোকাবেলায় সুশাসনের চ্যালেঞ্জ দ্বিতীয় পর্ব শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে গতকাল এক ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে টিআইবি দাবি করেছে, সেবা ও নমুনা পরীক্ষা হ্রাস করার মাধ্যমে শনাক্তের সংখ্যা হ্রাস দেখিয়ে করোনা নিয়ন্ত্রণের দাবি এবং রাজনৈতিক অর্জন হিসেবে ব্যবহার করা হচ্ছে। টিআইবির গবেষণার প্রতিবেদনে আরো বলা হয়েছে, করোনা সংকটকালে স্বাস্থ্য খাতে দুর্নীতি উন্মোচিত হওয়ার পাশাপাশি এই সংকটকে কেন্দ্র করে দুর্নীতির নতুন সুযোগও সৃষ্টি হয়েছে। এ প্রসঙ্গে ডক্টরস প্ল্যাটফর্ম ফর পিপলস হেলথ এর আহ্বায়ক প্রফেসর ডক্টর রশিদি মাহবুব রেডিও তেহরানকে বলেছেন,
করোনা নিয়ে যে দুর্নীতি হয়নি তা কিন্তু এটা হয়েছে, আছে এবং ভবিষ্যতে থাকবে যদি এটা অ্যাপ্রোপ্রিয়েটলি ম্যানেজ না করে সরকার তার নীতিগত অবস্থান থেকে তারা করোনাকে মোকাবিলা। এখন সরকারের যেটুকু সক্ষমতা থেকে নিয়ে করেছে, আর বাংলাদেশের মতো একটা তৃতীয় যে রাষ্ট্র তার সক্ষমতারও লিমিটেশন। তবে আমাদের সৌভাগ্য যে করোনায় আমাদেরকে এফেক্ট করেছে, কিন্তু উন্নত বিশ্বে যেভাবে এফেক্টেড হয়েছে আমরা।
গতকাল প্রকাশিত টিআইবির গবেষণায় উল্লেখ করা হয়েছে, প্রতিবেশী ভারত সহ অনেক দেশের তুলনায় বাংলাদেশে করোনা ভাইরাস শনাক্তে পরীক্ষাগার এবং নমুনা পরীক্ষায় ঘাটতি রয়েছে। করোনা আক্রান্ত ব্যক্তির চিকিৎসা সেবা সম্প্রসারণে ঘাটতি এবং পরিকল্পনা ও কৌশল প্রণয়নে ঘাটতি দেখা গেছে। টিআইবির গবেষণায় নমুনা পরীক্ষায়ও দুর্নীতির চিত্র উঠে এসেছে। যাচাই না করে লাইসেন্সবিহীন এবং ভুয়া হাসপাতাল এবং প্রতিষ্ঠানের সাথে স্বাস্থ্য অধিদপ্তর করোনা পরীক্ষা করার চুক্তি সম্পাদন করেছে। গবেষণার তথ্য অনুযায়ী এখনও নমুনা পরীক্ষার ফল পেতে অন্তত এক তৃতীয়াংশ সেবা গ্রহীতাকে 3 বা ততোধিক দিন অপেক্ষা করতে হয়। এদিকে মঙ্গলবার ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা মহামারী মনে করিয়ে দিয়েছে যে যতক্ষণ পর্যন্ত প্রত্যেকে নিরাপদ না হবে ততক্ষণ পর্যন্ত কেউই নিরাপদ নন। তাছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এবিএম আব্দুল্লাহ বলেছেন, করোনা সংক্রমণ আগের চেয়ে একটু বাড়ছে, তাই সবার মাস্ক ব্যবহার করতেই হবে। মাস্ক পরা নিশ্চিত করতে যা যা করা দরকার সরকারকে তাই করতে হবে।
প্রতিবেদনটি শুনলেন, এর সঙ্গে শেষ হলো সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। শ্রোতাদের এবারে জানিয়ে দিচ্ছি গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলো আরও একবার। আমেরিকার প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনার চেষ্টা চালাতে নবনির্বাচিত প্রেসিডেন্ট বাইডেনের প্রতি ইরানের আহ্বান। ইউরোপের দেশগুলোতে বাক স্বাধীনতার নামে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা সহ্য করা হবে না জানিয়েছে ইরান ও পাকিস্তান। আজারবাইজানের সঙ্গে যুদ্ধবন্ধে চুক্তি করে বেকায়দায় আর্মেনিয়ার সরকার এবং পশ্চিমবঙ্গে আসন্ন নির্বাচনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে মজলিসি ইত্তেহাদুল মুসলিমিন বা মিম। তো শ্রোতা বন্ধুরা, আজ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।